ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11:00, বাংলাদেশে রাত 10:00 আর ভারতে রাত 9:30। আমি রুকিয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসন। বাইডেন প্রশাসনের সম্ভাব্য যোগাযোগ পরিচালক কেইট বেডেনফিল্ড বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন তাঁর উদ্বোধনী ভাষণে দেশের ইতিবাচক ও আশাবাদী মতাদর্শের কথা তুলে ধরবেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের আনিত 4 বছরের বিভাজন ও ঘৃণ্য মনোবৃত্তি অবসানের ডাক দেবেন। ABC-র দিস উইক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন নেতা আমেরিকানদের প্রতি একত্রে কাজ করার নতুন পথের নির্দেশনা দেবেন। মিস বেডেনফিল্ড বলেন তাঁর কথায়, আমি মনে করি সারা দেশ জুড়ে আমেরিকানরা এখন সেটাই চান। তারা চান এমন এক সরকার যারা সঠিক কাজটি করতে এবং আমেরিকানদের প্রাত্যহিক দিনের কাজকর্মে একে অন্যের প্রতি সহায়তা করবে, তাদের প্রতি মনোযোগ নিবদ্ধ করবে। ওদিকে সম্ভাব্য যে কোনো হামলার আশঙ্কায় রাজধানী DC এখন সম্পূর্ণ সতর্ক অবস্থায়। কর্তৃপক্ষ শপথ গ্রহণ অনুষ্ঠান নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। জো বাইডেন, যিনি কেন্দ্রীয় মৃত্যুদণ্ডের বিরোধিতাকারী, তাঁর শপথ গ্রহণের মাত্র 5 দিন আগে ট্রাম্প প্রশাসন অভাবনীয়ভাবে 13টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ট্রাম্প প্রশাসনের বিচার দপ্তর 17 বছরের বিরতি শেষে গত বছর থেকে কেন্দ্রীয় মৃত্যুদণ্ড কার্যকর করতে শুরু করে। 120 বছরের বেশি সময় ধরে কোন প্রেসিডেন্টের মেয়াদকালে এত মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। সর্বশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ডাস্টিন হিক্স মৃত্যুদণ্ডের আগে বলেন, আমি সবাইকে বলতে চাই আমি নির্দোষ, আমি কাউকেই হত্যা করার আদেশ দেইনি। 70 বছরে প্রথম একজন মহিলাকে গত বুধবার প্রাণদণ্ড দেয়া হয়। বসতি বিরোধী নজরদারি গ্রুপ জানায়, বন্ধুভাবাপন্ন ট্রাম্প প্রশাসন ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে ইসরায়েল সরকার পশ্চিম তরে অতিরিক্ত 780 পরিবারের বসতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। নজরদারি গ্রুপ পিস নাও জানায়, এর 90% ঘরবাড়ি পশ্চিম তরের অনেকটা অভ্যন্তরে স্থাপন করা হবে। ঠিক যে অঞ্চলটি প্যালেস্টিনের জনগণ তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের কেন্দ্রবিন্দু বলে ভাবেন, এবং 200টি বসতির কর্মসূচি নেওয়া হবে এখনও অনুমোদিত হয়নি এমন আউটপোস্টে, সরকার যাকে বৈধ করে নেবে। প্রেসিডেন্ট ট্রাম্প এসব বসতি গড়ার পক্ষপাতী, তাই তার মেয়াদকালে ইসরায়েল বসতি নির্মাণ ত্বরান্বিত করে। পিসনাও সংস্থার মতে, ইসরায়েল 2020 সালে 12,000 নতুন বসতি নির্মাণ অনুমোদন করে, যা 2012 সালে নতুন বসতি নির্মাণের পর সর্বোচ্চ সংখ্যা। বিষ প্রয়োগ এবং জার্মানিতে প্রায় 4.5 মাস চিকিৎসা শেষে মস্কোর কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি রবিবার মস্কোতে পৌঁছলে কালো মাস্কধারী নিরাপত্তা সদস্যরা তাঁকে আটক করে। তাঁর আইনজীবী ও স্ত্রী তার সঙ্গে দেশে ফেরেন। তার আইনজীবীকে তাঁর সঙ্গে থাকতে অনুমোদন দেওয়া হয়নি। তার অবস্থান সম্পর্কেও মস্কো সরকার এখনও কিছু জানায়নি। আটক হবার ঠিক আগে মস্কো পৌঁছে তিনি বলেছিলেন, দেশে ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে, মনে হচ্ছে 5 মাসের মধ্যে এটাই আমার সর্বোত্তম দিন। তিনি তার বিরুদ্ধে রাশিয়ার নিরাপত্তা বাহিনী কর্তৃক হামলার জন্য প্রেসিডেন্ট পুটিনকে সরাসরি দোষারোপ করেছেন, যে অভিযোগ রুশ সরকার জোরালোভাবে প্রত্যাখ্যান করে। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ না করার জন্য অনুরোধ জানালেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত শোনাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম তার রিপোর্টে।
করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের পর বিভিন্ন দেশে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গেলেও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জনগণকে এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সোমবার ঢাকায় আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এমন আহ্বান জানিয়ে বলেন, সরকার করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার এ সকল খবরের উপর নজর রাখছে। তিনি বলেন, এ কারণেই সরকার টিকাদান কেন্দ্রগুলো হাসপাতালে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সেবা সেখানে দেওয়া সম্ভব হয়। চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকার 50 লাখ ডোজের প্রথম চালান 25 বা 26 জানুয়ারি দেশে এসে পৌঁছাবে বলে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, চুক্তির বাইরেও অতিরিক্ত কিছু ডোজ ভ্যাকসিন ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া যাবে। তবে তিনি তার বক্তব্যে ভারতের এই উপহারের পরিমাণ কিংবা এগুলো কোন কোম্পানির তৈরি ভ্যাকসিন সে সম্পর্কে কিছু বলেন নাই।
আমরা যা আশা করছি, আপনারাও শুনেছেন যে 25-26 তারিখে প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। এবং আমাদেরকে ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিবে। এই টিকা দেওয়ার পরে কি হবে বিষয়টা আমরা এখনো জানি না। আমরা অন্য অন্য দেশের লক্ষ্য করছি কি হচ্ছে, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। কাজেই তাকে যদি সেবা দিতে হয় তাহলে হাসপাতালের কাছে থাকলে, হাসপাতালে থাকলে বেটার হবে। সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে।
তিনি বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা ছাড়াও ফাইজার, মডার্না, স্পুটনিক সহ অন্যান্য যে সকল ভ্যাকসিন তৈরি হচ্ছে সেগুলো আনারও চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ফাইজার, বায়োএনটেক এর 8 লাখ ডোজ ভ্যাকসিন পেতে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রয়োজনীয় নথি জমা দিয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের সহযোগিতায় দেশের টিকা সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের পদক্ষেপও নেওয়া হয়েছে। তিনি করোনা মোকাবেলায় সরকারের সাফল্যের দাবি করে বলেন, এ সবই সম্ভব হয়েছে সুষ্ঠু চিকিৎসা ও ব্যবস্থাপনার কারণে। এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা শহরের বাসিন্দাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দিতে অন্তত 50টি সরকারি বেসরকারি হাসপাতালে প্রায় 320 থেকে 330টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। তবে তারা জানিয়েছেন, এ সকল টিকাদান কেন্দ্রগুলো সবগুলো একদিনেই চালু করা হবে না, বরং পর্যায়ক্রমে এগুলোর কাজ শুরু করা হবে। এছাড়া যারা ভ্যাকসিন দেবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামেরও ব্যবস্থা করা হয়েছে বলে তারা জানান। অন্যদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ আজ জানিয়েছে, দেশে গত 24 ঘন্টায় 16 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন এবং অপর 697 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নন্দীগ্রাম থেকে ঘোষণা করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকেই প্রার্থী হবেন। উল্লেখ করা যেতে পারে, 2016 সালের জানুয়ারি মাসে মমতা একটা চমক দিয়েছিলেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে। শুভেন্দু তখন ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী সম্প্রতি বিজেপি শিবিরে যোগ দিয়েছেন। আজ শুভেন্দুর সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই মমতা ঘোষণা করলেন এখান থেকে তিনি বিধানসভার ভোটে দাঁড়াবেন। সেই ঘোষণা শুনে সমবেত জনতা তাঁর নামে জয়ধ্বনি দিয়ে ওঠে। নন্দীগ্রামে জনসভায় তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন শুভেন্দু কলকাতায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে মিছিল করতে গিয়েছেন। মমতা তৃণমূল সভাপতি সুব্রত বক্সিকে বললেন তাঁর নাম নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করতে। মমতা বললেন, নন্দীগ্রাম আমার জন্য সবসময় সৌভাগ্য এনে দিয়েছে। যখনই আমি কোনো নির্বাচনী প্রচারে বেরোই তখন নন্দীগ্রাম থেকে আমাদের যাত্রা শুরু করি। জনসভায় যাওয়ার আগে তিনি কাছেই তেখালিতে সিপিএমের আমলে গুলিতে নিহত 10 জন শহীদের প্রত্যেকের পরিবারকে 4 লক্ষ টাকা দান করেন। এখান থেকেই মমতার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের লড়াইয়ের শেষের শুরু। শুভেন্দু অধিকারী তৃণমূল দল ছাড়ার আগে মন্ত্রিত্ব ছাড়েন, তারপর বিজেপিতে যোগ দেন এবং তৃণমূলের সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠেন। এখন শুভেন্দু অধিকারীর খাস জমিতে তাঁর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধ ঘোষণা শুধু চমক নয়, সকলে অধীর আগ্রহে অপেক্ষা করবে ভোটের ফল কি হয় তা জানার জন্য। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। রবিবার জন হপকিন্স ইউনিভার্সিটির জরিপে যুক্তরাষ্ট্রের সংক্রমণের সর্বশেষ সংখ্যা বলা হয়েছে 2,37,00,000। তারপরেই রয়েছে ভারতের স্থান 1,05,00,000 এবং ব্রাজিলের সংক্রমণের সংখ্যা 84,00,000 বলা হয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টি প্রথম কাউন্টি যেখানে 10,00,000-এর অধিক সংক্রমণ ধরা পড়ে। লস অ্যাঞ্জেলেসের স্বাস্থ্য পরিচালক ডক্টর বারবারা ফেরার বলেন, ব্রিটেনের আগ্রাসী ভাইরাসের উৎপত্তি এখন আমাদের উদ্বেগ এবং সংখ্যা বৃদ্ধির কারণ। সম্প্রতি এই অজানা দ্রুত হারে সংক্রমিত ভাইরাসে 7,500 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আরব অভ্যুত্থানের সময় তিউনিসিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট জাইন আল আবেদিন বিন আলীর পদত্যাগের দশম বার্ষিকীতে দেশের দাঙ্গা ও লুটতরাজের খবর পাওয়া যায়। প্রধানমন্ত্রী শনিবার বড় ধরনের মন্ত্রিসভা পরিবর্তনের কথা ঘোষণা করলে দাঙ্গার সূত্রপাত ঘটে। আরব মাধ্যমে ভিডিওতে যুবক বৈশ্যদের ব্যাংকে আগুন ও লুটপাট করতে দেখা যায় এবং বড় বড় কয়েকটি শহরে দ্বিতীয় দিনের মতো ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়। এবং বিবিসির অনুষ্ঠানে অব্যাহত হস্তক্ষেপের কারণে ব্রিটেনের বিবিসি সার্ভিসের পাঁচ দিনের 30 মিনিটের অনুষ্ঠানের কন্ট্রাক্ট বাতিল করা হয়েছে। ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের পরিচালক জেমি অ্যাঙ্গার্স এক বিবৃতিতে বলেন, 2020 সালের অক্টোবর থেকে আমরা আমাদের সংবাদ বুলেটিনে নানা ধরনের হস্তক্ষেপ লক্ষ্য করেছি। তিনি বলেন, দুটি পক্ষের আস্থা বৃদ্ধিতে প্রয়াস রাখার পরেও এই হস্তক্ষেপ বজায় থাকে, তাই অনতিবিলম্বে এই অংশীদারিত্ব বন্ধ করা ছাড়া বিবিসির কোন গত্যন্তর ছিল না। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। আনিস আহমেদ একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন। ভয়েস অফ আমেরিকার রিপোর্টের ভিত্তিতে তিনি এই রিপোর্টটি তৈরি করেছেন।
আমেরিকানরা নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন অভিষেক অনুষ্ঠানের জন্য প্রস্তুত রয়েছেন। এই নির্বাচন ছিল এদেশের সবচেয়ে বিবাদমূলক নির্বাচন এবং এই আসন্ন অভিষেক এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যার মাত্র দিন কয়েক আগেই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটলের উপর সহিংস হামলা চালালো। যুক্তরাষ্ট্র যখন তার পরবর্তী রাজনৈতিক পর্যায়ে যাচ্ছে সেই সময়ে গোটা দেশের আশা ও আশঙ্কার দোলাচলের উপর আলোকপাত করেছেন ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মাইক ও সালিভান। তিনি বলছেন, ট্রাম্প সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে জোর করে অনুপ্রবেশ, যা এর আগে কখনই ঘটেনি, এবং ওই দাঙ্গায় নিহত পাঁচজনের মধ্যে ক্যাপিটলে নিহত একজন পুলিশের শেষ কৃত্যানুষ্ঠানের পর স্বভাবতই পরিস্থিতি এখন ভিন্ন রকমের। 20 জানুয়ারি বাইডেনের অভিষেকের জন্য এখন অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সহিংসতার চলমান হুমকির মুখে সিয়েটেলের অধিবাসী ডন উইলিয়ামস উদ্বিগ্ন বোধ করছেন। তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্পের এমন অনেক সমর্থক রয়েছে যারা মৌচাক ভর্তি মৌমাছির চাইতেও পাগলা, তারা বিপজ্জনক, আমার মনে হয় না তারা চলে যাচ্ছে। তিনি আরো বলেন, রাষ্ট্রের এই সমস্যাগুলোর মোকাবিলা করতে তারা জো বাইডেনের প্রচেষ্টাকে খাটো করে দেখছে। সিয়েটেলের অপর একজন বাসিন্দা সাকুরা শ্লেগেল বলছেন, তিনি বলছেন তারা বলেই যাচ্ছে তিনি অবৈধ প্রেসিডেন্ট এবং এই তার মেয়াদের প্রায় শুরু থেকেই। মায়ামিতে বসবাসরত কিউবার একজন অভিবাসী আমন সানচেস বাইডেনের প্রগতিশীল রাজনীতি সম্পর্কে বলছিলেন। স্প্যানিশ ভাষায় সানচেস বলেন, আমি আশঙ্কা করছি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে বিপর্যয় ঘটতে পারে, আর তার একমাত্র কারণ হচ্ছে তিনি হচ্ছেন সমাজতন্ত্রী। তবে মায়ামির আরেকজন বাসিন্দা বলছেন, যিনি প্রেসিডেন্ট হন না কেন, প্রেসিডেন্টকে সম্মান করতে হবে। তিনি আশা করছেন বাইডেন একজন সফল প্রেসিডেন্ট হবেন। এরিক ক্যাস্ট্রো আরো বলেন, আমি আশা করি তিনি দারুণ কাজ করবেন, তিনি এখন আমাদের প্রেসিডেন্ট হতে চলেছেন। আমি যেমন প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্মান করেছি, তেমনি আমি আশা করছি জো বাইডেন আমেরিকার পক্ষে সবচেয়ে ভালো কাজ করবেন, আমাদের জয়ী হতেই হবে। মায়ামির আরেকজন বাসিন্দা মারিয়া ইসাবেল রড্রিগুয়েজও আশাবাদী। স্প্যানিশ ভাষায় তিনি বলেন, তিনি বলছেন, আমি অত্যন্ত খুশি কারণ আমি মনে করি বড় রকমের পরিবর্তন আসবে। ক্যালিফোর্নিয়ার সান মোনিকায় এক লোক দেশের সবচেয়ে জরুরি সমস্যাগুলোর সমাধান করার আহ্বান জানান। তিনি বলছেন, 1 নম্বর বিষয় হচ্ছে ভাইরাস, আমাদের কেবল এ নিয়ে কথা বললে চলবে না, আরো ভালো কাজ করতে হবে, আমাদের এ নিয়ে কিছু করতে হবে, তিনি এ বিষয়ে কিছু করবেন। আরো দুজন বলছেন, বাইডেনকে রাজনৈতিক বিভাজন অতিক্রম করে যেতে হবে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মার্ক বলছেন, আমি আশা করি বাইডেন আবার এই দেশকে একত্রিত করতে পারবেন। আমিও তাই আশা করি, বললেন ভিকেম। মার্ক বললেন, আমার মনে হয় অনেক কিছু করার আছে। আমার মনে হয় এই যে রাজনৈতিক বিচ্ছিন্নতা, এটা খুব কঠিনভাবে জেঁকে বসেছে। ওয়াশিংটন ডিসি এবং গোটা দেশ জুড়ে সহিংসতার যে চলমান হুমকি রয়েছে, তাতে গোটা দেশের মেজাজ এখন গুরুগম্ভীর। সিয়েটলের একজন বাসিন্দা তো বলেই ফেললেন, বিষয়টা একদম এলোমেলো হয়ে রয়েছে। আমি জানি না তারা কিভাবে সব ঠিকঠাক করবে, আশা করছি তারা পারবে। যে অনুষ্ঠানটি সাধারণত আনন্দে মুখরিত এক উৎসব হয়ে থাকে, তাকে নিয়ে যেন স্নায়ুতে প্রচন্ড চাপ বাড়ছে।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামীকাল মঙ্গলবার নোয়াখালীর বাসানচর এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। হেলিকপ্টার যোগে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে সকালে যাবেন বাসানচরে। সম্প্রতি দুই দফায় স্থানান্তর হওয়া রোহিঙ্গাদের সাথে তিনি বাসানচরে বৈঠক করবেন। এরপর দুপুরে যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে, সেখানেও রোহিঙ্গা মাজিদের সাথে বৈঠক করবেন মন্ত্রী। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রাতে বসবেন ক্যাম্প ব্যবস্থাপনায় দায়িত্বরতদের সাথে। পরদিন বুধবার সকালে মন্ত্রী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির এক অনুষ্ঠানে যোগদান শেষে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান প্রেরিত এক সফর সূচিতে এই তথ্য জানা গেছে। কক্সবাজার ক্যাম্প থেকে দুই দফায় ইতোমধ্যে বাসানচরে স্থানান্তর হয়েছেন প্রায় 4,000 রোহিঙ্গা। তৃতীয় দফায় আরও কিছু রোহিঙ্গা চলতি মাসের শেষের দিকে কক্সবাজারের ক্যাম্প থেকে বাসানচরে স্থানান্তরের কথা রয়েছে। কক্সবাজারের 34টি ক্যাম্পে বসবাস করছেন মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া 10,00,000 রোহিঙ্গা। সেখান থেকে প্রায় 1,00,000 রোহিঙ্গাকে বাসানচরে স্থানান্তরের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
হ্যালো ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, আমি সরকার কবিরউদ্দিন উপস্থিত হয়েছি দর্শক শ্রোতাদের সামনে স্কাইপের মাধ্যমে, এবং স্কাইপের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর প্রফেসর আদিবা গীতি, এমডি, এমএস, পিএইচ, এফএসসিপি, এফসিসিপি, অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, পালমোনারি অ্যান্ড ইন্টারনাল মেডিসিন, অ্যাসোসিয়েট প্রোগ্রাম ডিরেক্টর, পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ইয়েল নিউ হ্যাভেন হেলথ ব্রিজপোর্ট হসপিটাল, এনইটি, অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল প্রফেসর, ইয়েল স্কুল অফ মেডিসিন। আমরা কথা বলব করোনা ভাইরাস ভ্যাকসিন এবং সংক্রমণ নিয়ে। বলা হচ্ছে যে ফাইজার, বায়োনটেক এবং মডার্না দুটোই প্রায় সপ্তাহ দুয়েকের ব্যবধানেই প্রযুক্ত হতে হবে, না হলে কি হতে পারে। এবং একজনের কথায় জানা গিয়েছে যে যিনি বলছেন পরপর দুটো ডোজে তিনি নিয়েছেন, তারপরেও তিনি সংক্রমিত হয়েছেন, কি কারণ হতে পারে এর। এবং প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ যদি আদৌ না নেওয়া সম্ভব হয়, তাহলে প্রতিক্রিয়া কি হতে পারে বলে আপনি মনে করেন? ডক্টর আদিবা গীতি,
ধন্যবাদ। আমি আপনার এক প্রশ্নের উত্তরগুলো একটা একটা করে দিচ্ছি। প্রথমে আমি ফেরত দেব ফার্স্ট কোশ্চেনে। যখন এই মডার্না ভ্যাকসিন আর ফাইজার ভ্যাকসিন আসে, এই দুটো টেকনোলজি সেম, কিন্তু যখন ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়, বুস্ট অফ ইমিউনিটি যেটা সেকেন্ড ডোজের পরে আসে, সেটা করা হয় ডিফারেন্ট ডোজে আর ডিউরেশনে। তো দেখা গেছে যে দুটোরই প্রথম ভ্যাকসিন ডোজের পরে অলমোস্ট 50% এফিকেসি, যেটা দিয়ে আমরা ভ্যাকসিন কাজ করছে কিনা, দ্যাট ইজ ইমিউনোজেনেসিটি, যেটা আপনার বডি ইমিউনিটি বা ইমিউনোগ্লোবিউলিন এগেনস্ট দ্য কোভিড ভাইরাস তৈরি করছে কিনা, এটা দেখার জন্য টেস্ট করা হয়। সেটাতে দেখা যায় যে 50% ইমিউনিটি চলে আসে 7 দিনের মধ্যে আফটার দ্য ফার্স্ট ডোজ, দুটোর ক্ষেত্রে একই রকম। কিন্তু বুস্ট করার জন্য যেটা দেখা যায় যে 97% টু অলমোস্ট 98% বুস্ট ডোজ দেওয়ার পরে চলে আসে ইমিউনিটিটা আফটার বোথ দ্য ভ্যাকসিন, কিন্তু ডিউরেশনটা হয় একটা 21 দিন পরে আর একটা 28 দিন পরে। আর বয়সও ডিফারেন্ট ছিল, সেটা হলো 16 বছর ফাইজারে আর 18 বা ফর মডার্না। এইটা দুটোর ক্ষেত্রে দেখা যায়, এবং এই দেখা যাওয়ার পরে কতদিন পর্যন্ত এটা মেইনটেইন করছে অ্যান্টিবডিটা, এটা এখনো কিন্তু স্টাডিতে চলছে, কারণ ভ্যাকসিন দুটো প্রথমে আসে মাত্র ডিসেম্বরে। তো যারা যারা মে কি জুনে যারা ঢুকেছিল তাদের জন্য যে ক্লিনিক্যাল ট্রায়াল গুলোতে, সেই পেশেন্ট গুলোর ইমিউনিটি এখনো দেখা হচ্ছে, এটার ফাইনাল রেজাল্ট এখনো আসেনি যে কতখানি ইমিউনিটিটা তৈরি হচ্ছে। এটা হলো জাস্ট টেকনিক্যাল কারণে এই দুইটা ডিউরেশনের গ্যাপটা আসে। আপনার সেকেন্ড যে কোশ্চেনটা, যে কোভিড ভ্যাকসিন দুটো ডোজ নেওয়ার পরেও কেন করোনা হলো, তো স্টাডি গ্রুপেও দেখা গেছে যে কিছু মানুষ যারা সিলেক্টেড হয়েছিল বিশেষ করে মডার্না ভ্যাকসিন গ্রুপে, আপনি তাদের কিন্তু প্রথম ডোজের পরেও করোনা ভাইরাস হয়েছে। এবং আমার খুব পরিচিত একজনেরও প্রথম ডোজ মডার্না ভ্যাকসিনের পরে করোনা ভাইরাস ইনফেক্টেড হয়েছে। এখন ডিউরেশনটা একটা বড় ব্যাপার, কারণ আপনি করোনা ভাইরাস বডিতে ঢুকার পরে প্রায় পাঁচ থেকে সাত দিন লাগে এটা মাল্টিপ্লাই হতে, এবং তারপরে এটার এক্সপ্রেশনটা হয়, তারপরে ডিজিজটা হয়। এখন কারো মাইল্ড মডারেট সিভিয়ার এরকম ভাবে হয়, তো সিভিয়ারটা হলো যাতে আইসিইউতে যেতে হয় এরকম। এরকম ক্ষেত্রে মডার্না ভ্যাকসিন নেওয়ার পরে প্রায় এবং দুটো ডোজ নেওয়ার পরে প্রায় 8 জনের হয়েছিল, যেটা ফাইজার নেওয়ার পরে 1 জনের হয়েছিল। সুতরাং যেহেতু সবকিছু কিন্তু একটা পার্সেন্টেজ প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে, তো 95% ক্ষেত্রে সম্পূর্ণ ইমিউনিটি চলে আসার কথা, কিন্তু 5% এর ক্ষেত্রে যে আসবে কি আসবে না, কত দেরিতে আসবে, সেটা ডিপেন্ড করবে তার বডির ইমিউনিটির উপরে। এবং করোনা ভাইরাসটা যদি তার এখানে রেপ্লিকেট করা শুরু করে থাকে ডিউরিং ভ্যাকসিনেশন, তাহলে ওটা আর বন্ধ হবে না, ওটা চলতে থাকবে। সো মেবি ভ্যাকসিন নেওয়ার সময় করোনা ভাইরাসটা ঢুকেছিল, তখন থেকে রেপ্লিকেট করে, সুতরাং ভ্যাকসিনও হয়েছে আবার করোনা ভাইরাসও রেপ্লিকেট করে করোনা হয়েছে, দুটোই সম্ভব।
জি, এই মুহূর্তে আমরা খবরাখবর থেকে জানতে পারছি, শুনছি যে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ডোজ দেবার মতো ভ্যাকসিন মজুদ নেই যথেষ্ট বলে বলা হচ্ছে, পরিস্থিতি কতটা সংকটাপন্ন বলে আপনার মনে হয়?
এটা আমি এখনো স্ট্যাটিস্টিক্যালি জানি না, কারণ আমি মডার্নার ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে তাদের যথেষ্ট পরিমাণ সেকেন্ড ডোজ আছে। ফাইজার তাদের একটা ল্যাব যেটা সামার ইন পেনসিলভেনিয়া, তারা স্টক করছে নতুন রেফ্রিজারেটর, পুরনো একটা বিল্ডিং এর মধ্যে প্রচুর রেফ্রিজারেটর দিয়ে এখানে স্টক করা আছে। যেটা সমস্যা ফাইজার ভ্যাকসিনের, সেটা হলো যেহেতু অনেক লো টেম্পারেচার নিতে হয়, সেটু ট্রান্সপোর্টেশন ফ্রম দেয়ার একটা সমস্যা হতে পারে। কিন্তু যারা প্রথমে ফাইজার ডোজ পেয়েছিল তাদের সেকেন্ড ডোজটা কিন্তু আলাদা করে সরিয়ে ফেলা হয়েছিল। আমি যেমন ফাইজারের ফার্স্ট ডোজ নিয়েছি, আমার পরপরই যারা নেয় তারা মডার্নার ফার্স্ট ডোজ পায়। তো ওই দিন যদিও ফাইজার ডোজ এনাফ ছিল, কিন্তু যেহেতু সেকেন্ড ডোজের কথা চিন্তা করা হয়েছিল, সেহেতু আমার ডোজটা ওরা সরিয়ে রেখেছিল। এটা হলো 1A পর্যায়ের যাদের জন্য ভ্যাকসিনটা, কিন্তু 1B এর জন্য আমি এরকম শুনিনি যে ভ্যাকসিনের শর্টেজ, ডিস্ট্রিবিউশন নিয়ে সমস্যা হতে পারে ইন টার্মস অফ টেম্পারেচার ওয়েস্টিং, এবং সে ব্যাপারে আমি এখনো শুনিনি যে শর্টেজ, অ্যাটলিস্ট 1A যা হেলথ কেয়ার ওয়ার্কারদের যখন দেওয়া হচ্ছে সেটা শর্টেজ না। একটা হলো যে মডার্না ভ্যাকসিন বা ফাইজার ভ্যাকসিন যে টেকনিকে করা, সেই টেকনিকের ওদের প্রাইম জিনিসই হলো যে এটা খুব দ্রুত ম্যাস ভ্যাকসিন প্রোডাকশনে যাওয়া সম্ভব, যেহেতু এটা একটা জাস্ট মেসেঞ্জার আরএনএ ইনক্লুশন, এবং এটা তৈরি করতে বেশিক্ষণ লাগে না, এটা একটা ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, এটা জাস্ট কম্পিউটারকে বলা ওই কেমিক্যালস গুলো একসাথে করে ভ্যাকসিন গুলো প্রডিউস করা। তো আমি এরকম শুনিনি যে ভ্যাকসিন শর্ট হয়ে গেছে, ভ্যাকসিন বরং অনেক জায়গায় অনেক বেশি করে অর্ডার নেওয়া হয়ে গেছে অলরেডি, এবং আমেরিকায় এখনো শর্ট হওয়ার সম্ভাবনা হয়নি, কারণ আমেরিকায় যত পার্সেন্টেজ অফ ইভেন হেলথ কেয়ার ওয়ার্কার ভ্যাকসিনেটেড হওয়ার কথা অনেক মানুষ এখনো ভ্যাকসিন নেয়নি।
এই যে আপনি বললেন যে মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এবং বাইরে থেকে ঘরে ফেরার পরই হস্ত প্রক্ষালন, এইগুলো আমাদের জীবনের বাকি অংশটাতেও অক্ষুণ্ণ রয়ে যাবে বলে কি আপনার মনে হয় চিকিৎসা বিজ্ঞানী হিসেবে?
এটা আসলে মাস্ক ব্যবহারটা নেমে পরে বলছি, বাট বাকি যে অভ্যাসগুলো এটা আমাদের সবসময় করা উচিত, বাইরে থেকে আসলে অন্য জীবাণুও আছে, তো মাস্ক ব্যবহারটা আমাদের জীবনের অংশ হিসাবে কি থাকা জরুরি? এটা তো সম্ভব হয় না, কারণ এভাবে আপনি কতদিন চলবেন? এই কারণেই ভ্যাকসিনেশনটা দিয়ে যদি এই এই মহামারী দূর করা যায় তাহলে আমাদের জীবনটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে। এখনো মাস্ক পরতে হবে যতদিন না 70% অফ দা টোটাল পপুলেশন অফ দা ওয়ার্ল্ড ভ্যাকসিনেটেড হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের সাবধানতা নিতে হবে।
জি ডক্টর প্রফেসর আদিব আগিতি, আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখলেন, দেখছেন, তাদেরকে এবং আমার সহকর্মী মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এখন শুনবেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে। জানুয়ারির তৃতীয় সোমবার আমরা মার্টিন লুথার কিং জুনিয়রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। দক্ষিণাঞ্চলীয় অ্যালাবামার ব্যাপটিস্ট মিনিস্টার ডক্টর কিং যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা ছিলেন, যিনি অহিংস উপায়ে সামাজিক পরিবর্তনের পক্ষে ছিলেন। ডক্টর কিংসের সবচেয়ে বড় অর্জন 1964 সালের নাগরিক অধিকার আইন পাশ, যার কারণে কর্মক্ষেত্রে বৈষম্য এবং সরকারি স্থানে বিচ্ছিন্নকরণ দূরীকরণ করা হয় এবং 1965 সালের ভোটাধিকার আইন পাশ হয়। এই দুটি জয়ের প্রভাব কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই নয়, গোটা বিশ্বেই পড়েছিল। ডক্টর কিং এর জাতিগত অবিচারের বিরুদ্ধে লড়াই আন্তর্জাতিক আইনের মাধ্যমে বর্ণ বৈষম্য নিরসনকে প্রসারিত করেনি, তবুও তাঁর কথা এবং কর্মকাণ্ড বিশ্বজুড়ে বহু নারী পুরুষকে অনুপ্রাণিত করেছিল, যারা উপনিবেশবাদ, বর্ণবাদ এবং বর্ণ বিরোধের বিরুদ্ধে লড়াই করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে দুই যুগ বিশ্বজুড়ে উপনিবেশবাদ নিরসনের সময় ছিল। পুরনো উপনিবেশগুলো থেকে তখন অনেক নতুন দেশ গড়ে ওঠে। 1945 থেকে 1960 এর প্রথম দিকে জাতিসংঘের সদস্যপদ 115 দেশ লাভ করে, অর্থাৎ দ্বিগুণেরও বেশি হয়। তার 75% উন্নয়নশীল দেশের নতুন সদস্য, যারা বৈষম্যমূলক আইন এবং অন্যান্য জাতি ও বর্ণগত বৈষম্যের শিকার ছিল। এই নতুন রাজ্যের প্রতিনিধিদের অনেকেই ডক্টর কিং এর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ডক্টর কিং এর শান্তিপূর্ণ প্রতিরোধের প্রচার এবং এর দ্বারা নাগরিক অধিকার আইন পাশের সরাসরি প্রভাব ছিল। অবাক হওয়ার কিছু নেই যে তাদের অগ্রাধিকারগুলো শিল্পায়িত বিশ্বের তুলনায় অনেক আলাদা ছিল এবং তারা বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের সংগ্রাম জাতিসংঘে তুলেছিলেন। তাদের প্রতিনিধিদের সংখ্যা নির্ধারিত ছিল এবং তারা তাদের জাতিগত অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ ছিলেন। এর ফলস্বরূপ 1965 সালে বর্ণবাদী বৈষম্যের সমস্ত বিষয়গুলো দূরীকরণের সিদ্ধান্ত সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনে গৃহীত হয়। পরের বছর জাতিসংঘ নাগরিক এবং রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি গৃহীত হয় এবং আন্তর্জাতিক চুক্তি অনুসারে অর্থনৈতিক ও সামাজিক অধিকার বিবেচিত হয়। 1948 সালে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের পর এই দুটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার চুক্তি। ডক্টর মার্টিন লুথার কিং বলেন, বিশ্বজুড়ে স্বাধীনতা আন্দোলন ছড়িয়ে পড়ে যা ইতিহাস হয়ে রয়। জনগণ তাদের জাতি এবং ভূমির ওপর শোষণ সমাপ্ত করতে দৃঢ় সংকল্পবদ্ধ হন। 1964 সালের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করবার সময় বক্তৃতায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, আমরা এখন যা দেখছি তা হল স্বাধীনতার বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.